13 জানুয়ারি 2016, বাদ এশা মজলিস, মজলিসে শাইখুল হাদিস খালিদ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুল আলিয়া খানকায়ে চিশতে আমদাদী আশরাফিয়া গান্ডারিয়া ঢালকানগর ঢাকা।
এটা ওই লোকেরা কইছে, সেই লোক বলে নারাজ হয়েছে, চোখ পড়া করলো ভয়ে এইদিক দিয়ে উত্তর সব বুঝে ফেলছে। হ্যাঁ মধু দিয়ে সাগর দেওয়া দেওয়া রফিক আসো ভাই। তোমার বাড়ি কোথায়? আসো ভাই, আজকে আর কাজ আছে ভাই, মাও না। ওখানে থাকতে থাকতে মনে হয়েছিল ওখান থেকে আইসে বলে আবার ভুলে দিই, কিসের কাজ যেন। রফিক আসে না, অনেক ক্ষুধা লাগছিল, ওখানে যদি রাস্তায় না খাওয়া হইত কষ্ট হইত, আপনারও কষ্ট হইত মনে হয়। কি করা, সব কেমনে পড়াবো বুঝে আসে না, এই সময় প্রতিদিন ঘুমে একদম ভেঙে পড়ে যাই, প্রতিদিনই এরকম হইতেছে। নওগাঁতে পরে ওরকম ঘুমে পরে তারপরে গিয়ে দেখ, আজকে তো এমন অবস্থা আমার তো সম্ভব না, একদম কোন ক্রমেই সম্ভব না সবকে আসা, একটু বেশি রকমের কষ্ট হয়। সেদিন যে আসছিলাম ওই রকমই অবস্থা ছিল, কোন যখন বসার থেকে উঠে দাঁড়াইছি উঠা দেখতেছি মাথা এরকম এমন লাগে যে কিছুই নেই মাথায়, খালি একদম। বললাম যে কেমনে সবকে যাও বুঝি আসে না, আন্দাজি মুখস্থ এসে সবকে কতক্ষণ কি কি বলছি না বলছি আল্লাহ জানে। মহাদেব সাহেব রহমতুল্লাহ আলাইহি শেষ সময় বলতেন যে আমার মাথায় কিছু নেই, প্রায় বলতেন, একদম কষ্ট পেতেন খুব, আমার মাথায় কিছু নেই, আমি কিছুই জানি না, বহুত আফসোস লাগত। আসো ভাই জলদি, অফাতের আগে এরকম বলছেন লাকারাত, এসা হালত লাহ পড়া, এটা হচ্ছে স্বাগত।
পঁচিশে জানুয়ারি 2015 রাত 9:58 লেখা, বৈশাখী হাউসিং ঢালকানগর হজরত আমার বরকতুল্লাহ খানকায় নিজ কামরায়।
ফুলের মা তো জীবন হাবে ত্যাগ করিলে ফুল, এক ফুলেরই তরে তেজ জগতের সব ফুল। ফুলের মা তো জীবন হাবে ত্যাগ করিলে ফুল, এক ফুলেরই তরে তেজ
আল্লাপাকের মহব্বত যার অন্তরে পয়দা হয়, তো আল্লাপাকের নূর অন্তরে এতটা উপলব্ধি হয়, সেই নূরের উত্তাপের সামনে সারা দুনিয়া জুলে শেষ হয়ে যায়, কোন কিছুই বাকি থাকে না। তের লাদর কতলে গায়ের হক বেরান দর নেগর আখের কে বাদ লাচে মন্দ মন্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রফত মরহাবা ইশক শিরকত সুজ রফত। লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়ে গায়রুল্লাহ সব লা ইলাহা ইল্লাল্লাহ নূরে জুলে শেষ হয়ে যায়, সিরফ অন্তরে আল্লাহই আল্লাহ বাকি থাকে, অন্তরে থাকেন সিরফ আল্লাহই আল্লাহ, সুবহান আল্লাহ। আমার শেখ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে লা ইলাহা মুকদ্দম কালমায়ে তাওহীদ মে গায়র হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। লা ইলাহা বলো যে প্রথম তো লা ইলাহা মানে আল্লাহ ভিন্ন আর সবকে অস্বীকার করো, যে সব গায়রুল্লাহ থেকে আমি পৃথক, আমি আলোক, সব ত্যাগ করলাম। ফের আগে বলে ইল্লাল্লাহ, এখন সিরফ আল্লাহই আল্লাহ আছেন। হ্যাঁ, গায়র হক জব যায় হ্যায় গায়রুল্লাহ যখন খতম হয়ে গেল, দিল মে হক আ যায় হ্যায় নিশ্চয়ই দিল মে অন্তরে তখন আল্লাহকে পেয়ে যাবে। পয়লা হল গায়রুল্লাহকে দিল থেকে বাইর করা, এজন্য হারাম জিনিস হারাম দুনিয়া এটাকে অন্তর থেকে আগে দূরে সরানো চাই। এটাকেই কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন ওই হুসে কি আমার রসুল তার সাহাবিদের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের অন্তরকে একদম পবিত্র বানায় দেন, ওই হুসে কি সব কিছু দিল থেকে বাইর করে একদম পরিমার্জিত পবিত্র পরিমার্জিত দিল বানায় দেন, তাসকিয়া, এটাই এসলা এবং তাসকিয়া। তো এর দ্বারা কলব সলিম অর্জন হয়, কলব সলিম নিখুঁত নিরোগ নির্দাগ এক অন্তর, নিখুঁত নিরোগ নির্দাগ এক অন্তর, যে অন্তরে আল্লাহ ভিন্ন আর কেউ নেই, বস এক আল্লাহ। দিল মেরাও যা এক ময়দান হু তু হি তু হো তু হি তু হো তু হি তু, আল্লাহ আমার দিলে শুধুই আপনি থাকবেন আর কেউ না, এই দিলে আর কারো জায়গা নেই। গায়র সে একদমই গায়র সে বিলকুল হি উঠ যায় নজর তু হি তু হায় নজর দেখো জিদার, যে গায়রুল্লাহ দিলে না থাকে যাতে যেদিকে তাকাই শুধু আপনার নূর নূর আমি দেখতে থাকি। আর মেরে তন্মে বজায় আবু গিল দর্দ দিল হো দর্দ দিল হো দর্দ দিল, দিলে শুধু আপনার মহব্বত আপনার প্রেম আপনার মহব্বত ভালোবাসা আপনার জন্য ব্যাকুলতা এটাই থাকে অন্তরে, শুধুই আল্লাহ পাকের মহব্বত এবং আল্লাহকে পাওয়ার ব্যাকুলতা। গায়রুল্লাহ থেকে নজর হটে, নজর কেবলই প্রিয় মাহবুবকে খোঁজে এবং এই নজরে আসমানে জমিনে ডানে বায়ে যেদিকে তাকায় শুধুই যেন মহান আল্লাহর রূপ সৌন্দর্য নূর দেখতে পাই। হ্যাঁ, হিম্মত করলে হয় কাজ দুইটা, একটা হল গুনাহ ত্যাগ করা গায়রুল্লাহ ত্যাগ করা, একটা হলো কামিল আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা, যেটাকে সোহবতে আহলুল্লাহ বলে। লোকেরা কোরআন হাদিস জানেও না বুঝেও না, এবং সেই কোরআন হাদিস যারা গভীরভাবে বুঝেন তাদের কথা শুনতে ওঠায় না। তো হক এবং হেদায়ত কামিল ভাবে পাবে কিভাবে, যেখানে পবিত্র কোরআনই আল্লাহ এটা শিক্ষা দিচ্ছেন যে আমাকে পাওয়ার তরিকা হল গুনামুক্ত জিন্দগি বানাও, আমার হুকুম পালন করো, আমার নিষিদ্ধ পথ থেকে দূরে থাকো। এক নম্বর দুই, অকুন মা সাদিকিন, যারা আমার সাচ্চা বন্দা তাদের পথ ধরবা, তাদের সঙ্গে উঠবা বসবা, তাদের কথা শুনবা, তাদেরকে অনুসরণ করবা, এ পুরাটার নাম মাইয়াত। তাদের পথে চলা, তাদেরকে মহব্বত করা, শ্রদ্ধা করা, তাদের এলম তালিম এটা গ্রহণ করা, তাদের দোয়া নেওয়া, তাদের তরবিয়ত অর্জন করা, তাদের সঙ্গ লাভ করা, এই সবটার নামই হল মাইয়াত। বারবার বসছেন আল্লাহ রসুল সাল্লাম কোন বয়ান না করলেও সাহাবায়ে কেরাম সঙ্গে বসে থাকতেন। তো যিনি কামেল তার সঙ্গে খালি বসে থাকাও দিন, শুধু বসে থাকাটাও দিন, হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে এক নজরে দেখাও দিন, তার সঙ্গে কিছুক্ষণ বসাও দিন, তার তালিম শোনাও দিন, তার দোয়া নেওয়াও দিন, তার নজরে নজর মিলানোও দিন। হ্যাঁ, উম্মত আজকে এই গভীর এবং মূল্যবান এই উন্নততর সবক থেকে গাফেল এবং অনেকেই বঞ্চিত। হ্যাঁ না, যারা এইসব বিষয়ে কথা বলেন তো তারা তো উম্মতের উপরে মেহরবানি করেন, কিন্তু অনেকে কথা বলতে গিয়ে সেই কথা অনেকে বলতে গিয়ে সেটা কোরআন সুন্নার দ্বারা কোরআন সুন্নার দলিলের আলোকে বলেন না, এই জন্য যে মুসলমান ভাইয়া তো আগে থেকে এগুলো শুনতেছে জানতেছে, এই সুধারণার উপরে অনেকে বলেন না দলিল প্রমাণ। কিন্তু মানুষ এখন এত ভুলের মধ্যে আক্রান্ত যে অনেকে বিভ্রান্তি সৃষ্টিকারীদের কথা শুনে অনেকে মনে করে যে আউলিয়া বুজুর্গানের সোহবত কোন দরকারি বিষয় না। আমি দিনই কিতাব পড়ি, আমি বুঝি, আমি বুঝাইতে জানি, তো ফের আর এক জায়গায় যাওয়ার দরকার কি? এরপরে আমার কথায় হাজার মানুষ দিনের পথে আসে, আমি আবার আরেকজনের কাছে যাব কেন? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এমনটা ছিলেন না? রসুল সাল্লামের সঙ্গে বসে উঠা বসার পর এলম এতটা, হেদায়ত এতটা, নূর এতটা, বুঝ এতটা, সত্যের উপর প্রতিষ্ঠিত এতটা, তিনি নিজে ডাকতেছেন তো হাজার মানুষ দিনের পথে আসতেছেন, তারপরও কি তিনি আল্লাহ রসুল সাল্লামের নিকট যান নাই, সোহবতে বসেন নাই? বড় সাহাবিরা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উঁচু মানের সাহাবি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপর ভীষণ সন্তুষ্ট ছিলেন, যে হযরত মুয়াজ বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামানে পাঠাইতেছেন, বিসমিল্লাহ, কে এটা নিয়ে গোলমাল করে ভাই? কোন মহারথী মানে বসে গে জানে, কোন মহারথী ভাই? যদি আমি বুঝতে পারতাম যে কোরআন সুন্নার দলিলের দ্বারা যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা এটা দিন না, এটা হেদায়তের পথ না, এক সেকেন্ডের জন্য এই মানুষদের সঙ্গে বসতাম না। দেখতেছি এটাই দিন, এটা সহি পথ, এটা সিরাতুল মুস্তাকিম, কাজে আমি তো এই সিরাতুল মুস্তাকিমের মোহতাজ, সেজন্য এখানে বসতে বাধ্য হয়েছি।
মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ।
সাদিক সাহেবের বুঝে আসছে কিনা? মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের সাহাবি, সাহাবিদের ভিতরে যারা বড় বড় আলেম ছিলেন তাদের মধ্যে একজন হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবি অন্য সাহাবিদেরকে ডাকতেন এবং বলতেন, আসো ভাই একসাথে বসি, ঈমান তাজা করি, ঈমানের আরো শক্তি সঞ্চার করি, আল্লাহর নৈকট্য আরো বর্ধিত করি। ইঞ্জলিস বিনা নুমিন সাতান, এটা কি? অকুন মা সাদিকিন, এটি হল অকুন মা সাদিকিন, যাদেরকে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিন মনে করছেন, যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী তারা, তাদেরকে বলছেন চলো হ্যাঁ না, ইঞ্জলিস বিনা নুমিন সাতান, যে কিছুক্ষণ একসাথে বসি, এভাবে আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করলে তো আমাদের ঈমান বাড়বে, ঈমান বাড়বে, আল্লাহর সঙ্গে মহব্বত বাড়বে, মারিফত বাড়বে, নূর বাড়বে, নৈকট্য বাড়বে, হ্যাঁ আল্লাহ পাকের সন্তুষ্টি আরো বেশি লাভ হবে। নুমিনের এই অর্থ কোথায় আছে? যে কুরআন শরীফে আছে, আল্লাযীনা ইয়াহমিলুনা আল আরশা হ্যাঁ ওয়া মান হাওলাহু يسبحون بحمد ربهم ويستغفرون ويؤمنون به ويؤمنون به আল্লাহ পাক বলেন যে যারা আরশ বহনকারী ফেরেশতা এবং আরশের আশপাশ আরশ বহনকারীদের আশপাশে যারা আছেন এই সব মুকাররবিন আল্লাহ পাকের একদম খুব নিকটবর্তী ফেরেশতারা, তারা আল্লাহ পাকের গুণগানে মশগুল সদা, ويؤمنون به এবং তারা সব সময় ঈমান আনতে থাকেন। ঈমান তো একবার আনে, তো ফির ঈমান আনতে থাকেন কি? সেটা বুঝা গেল, ঈমান আরো আল্লাহর মারিফত বাড়া, আর মারিফত বর্ধিত হওয়া, আরো আল্লাহর প্রতি মহব্বত বাড়া, আরো নৈকট্য বৃদ্ধি পাওয়া, আরো নূর বৃদ্ধি পাওয়া, সেটা হচ্ছে ঈমান। ছিলেনই ইমানওয়ালা, ওই সাহাবা একরাম যাদেরকে ডাকতেছিলেন তিনি, তারাও ইমানওয়ালা, তারপর বলতেছেন নুমিন সাতান, চলো কিছুক্ষণ। ইমান তো কিছুক্ষণের জন্য না, ইমান তো চিরস্থায়ী জিনিস। নুমিন সাতান কি? চলো কিছুক্ষণ ইমান আনি, মানে কিছুক্ষণ বসত, কিছুক্ষণ আল্লাহর মারফত বৃদ্ধি পাইতে থাকুক, আল্লাহর নূর বৃদ্ধি পাইতে থাকুক, আল্লাহর নৈকট্য বৃদ্ধি পাইতে থাকুক। বুঝা গেল, একসঙ্গে আল্লাহ বালাদের সঙ্গে বসা, এটার দ্বারা ইমান বাড়ে, মজবুত হয়, আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায়, মারেফত বৃদ্ধি পায়, এবং সেটা আল্লাহ রসুল চান আমাদের কাছে। শুনতেছো ভাইরা? আল্লাহ পাক শুকর আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানওয়ালারা ঈমান বাড়াও, ঈমানকে মজবুত করো, ঈমানকে শক্তিশালী করো, ঈমানের সঙ্গে ঈমানের নূরকে অনেক বর্ধিত করতেই থাকো। আমিনু, ঈমানকে আগে বাড়াইতে থাকো, ঈমানকে উন্নত থেকে উন্নততর করতেই থাকো। আমানু ঈমানওয়ালা, যারা ঈমান আনছো তারা ঈমান আনো, এই অর্থ কেমনে হবে? অর্থ হল ঈমান তোমার আরো সতেজ করো, আরো শানিত করো, আরো মজবুত করো, আরো শক্তিশালী করো, আরো বেশি গতিসম্পন্ন করো ঈমানকে তোমার। চলো
ফুলের মা জীবন হাবে ত্যাগ করিলে ফুল এক ফুল।
মুক্ত ফুল বাগানে ফুটে গোসে ফুল, মানে ওই মানুষ যারা ওই আল্লাহ বলারা যারা ফুলের মতো জিন্দগি বলা, ফুলের মতো পাক সাফ সুন্দর দিল বলা জিন্দগি বলা, তাদের সঙ্গে উঠা বসার বরকতে ফুল পাওয়া যায়, ফুলকে পাওয়া যায়। অর্থাৎ সেই সর্বোচ্চ নৈকট্য অর্জন হয় আল্লাহকে বান্দা পাওয়া যায়। কলস মুক্ত ফুল বাগানে ফুটে বসে ফুল, তাই না? অর্থবত আলুল্লার বরকতে সেই ফুল পাওয়া যায়। কেসা কবিতা তো কবিতা, হ্যাঁ না, কি বলেন, কবিতা তো কবিতা। চলো
করিলে চক্ষু দিল দেহের
এখানে বসে যান, কষ্ট হয় ওখানে, এখানে বসে যান, হ্যাঁ চলে যাবেন, না না চলে গেলে চলে যান, ঠিক আছে, ঠিক আছে। কোথায় যাবেন? শান্তিনগর দূর, এত বড় শিক্ষিত মানুষ এই ভাষায় কথা বলেন, দূরে যাবেন তো? দিনের ক্ষুধা নাই আপনার মধ্যে, দিনের পিপাসা নাই, আর না হলে এই মজলিসে বসে এই কথা মুখ দিয়ে বাড়িত না, দূরে যাবো তো? এটা একটা দূর হলো শান্তিনগর, এখান থেকে যাইতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ আফসোসের বিষয়, এমন দিনই মজলিস এত লোক বসে আছে, কোন মুখ দিয়ে বললেন আপনি দূরে যাবো তো? শরম হলো না আপনার একটু? মুসলমানদের অবস্থা তো এই মজলিসে কেমনে বললেন দূরে যাব তো? এই শব্দ না বললে বলতেন যে আমার জরুরত আছে আমি যাই, এই শব্দ কেন বললেন যে দূরে যাব তো? শিক্ষিত লোক ভদ্রলোক জ্ঞানী লোক এই ভাষা কেন ব্যবহার করলেন দূরে যাব তো? শান্তিনগর এটা কি কলকাতা না দিল্লি? এটাকে দূরে কেন বললেন? ঢাকা শহরে বাস করে এই শব্দ ব্যবহার করা কোন শিক্ষিত মানুষের শব্দ এটা? দূরে যাবো তো কিসের দূর এটা? যান জলদি চলে যান। ওয়ালাইকুম আসসালাম। চলো
পাক করিলে চোখ
আসল যেটা কাজ, আসল কাজ হল যে মানুষ নিজেকে গুনাহ থেকে মুক্ত করার এই অভ্যাস তৈরি করে, ফের এক শেষ যাতে সীমাহীন নূরে ডুবে যাবে মানুষ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললে আর সাত আসমান জমিন পুরোটা নূরে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু পহেলা কাজ দিলকে পাক সাফ বানানো, যেটা আসল কাজ সেটা আমরা করি না। ওই চোখ এখনো পর্দা, চোখ পর্দা শিখে নেই, জবান এখন গিবত থেকে হেফাজত থাকার এই চরিত্র অর্জন করে নেই, হ্যাঁ না, দিল এখনো হিংসা ঘৃণা অহংকার থেকে মুক্ত হয়নি, হাত বা অঙ্গ প্রত্যঙ্গ বা পঙ্কিলতা থেকে এখনো মুক্ত হয়নি। এইরকম একটা কলুষিত আত্মা, কলুষিত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমরা বন্দেগী করি আর মনে মনে ভাবতে থাকি আমি খুব ভালো জীবনওয়ালা। আরে ভালো জীবনওয়ালার বুনিয়াদ হল অন্তরটাকে পাক সাফ করা, আর অন্তরটাকে পাক সাফ করার তরিকাই হল গুনাহ মুক্ত, গুনাহের দাগ মুক্ত দিল বানানো। গুনাহ ত্যাগ করে দিলে গুনার দাগ দিলে লাগবে না, দিল পাক হয়ে গেল। তো পাক সাফ দিল নূরওয়ালা দিল, আচ্ছা নূরওয়ালা দিলে যে আমল করবে আর আমল নূরই নূরে পরিপূর্ণ হয়ে যাবে। হাদিস শরীফে আছে এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুজগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। খুব মনোযোগের সাথে শোনো তোমরা, এই দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, গোস্তের টুকরো আছে, যে এটা যদি নূরওয়ালা তো সর্বঙ্গ নূরওয়ালা হবে, এটা যদি নিষ্কলুষ হয়, সালাহ মানে নিষ্কলুষ নির্দাগ নিষ্কলুষ হয় নিরোগ হয়, তাহলে সর্বঙ্গ নির্দাগ নিষ্কলুষ হবে। আলা ওয়াহিয়াল কলব, খুব শোনো, সেই মাংসপিণ্ডটা হচ্ছে তোমার অন্তর। তোমার অন্তর যদি নূরওয়ালা, কলুষ থেকে মুক্ত পবিত্র, সর্ব অঙ্গ এই কলুষ থেকে মুক্ত পবিত্র নূরানি আমলে অভ্যস্ত হবে। দিল আল্লাহর জন্য বেচাইন, তো অঙ্গ প্রত্যঙ্গকে সে গুনাহের কাজে লিপ্ত করবে না। দিল যদি কলুষিত, দিল হল নির্দেশদাতা, দিল হচ্ছে নির্দেশদাতা, দিল হচ্ছে পরিচালক, হ্যাঁ না, ম্যানেজিং ডাইরেক্টর, সে যা বলে যেদিক ইশারা করে যেদিক ইঙ্গিত করে সেদিকে চলে। সর্ব অঙ্গ প্রত্যঙ্গ পয়লা হচ্ছে দিলকে দিল বানানো, দিলকে দুরুস্ত করা, পরিশুদ্ধ করা, পরিচ্ছন্ন করা, পরিমার্জিত করা, হ্যাঁ না, ঠিক
আছে। কর্ম কান্দে যায় ঝরিয়া ফুল, লিপ্ত হলে কঠিন পাপে বাগানি নির্মূল। লানতি সব কর্ম কান্দে যায় ঝরিয়া
যদি কঠিন পাপে মানুষ আক্রান্ত হয়, এসা কাজ করে বসল জঘন্য গুনাহের কাজ, ফের অন্তরে যত নূর ছিল সব ধ্বংস হয়ে যায়, একদম দিল খালি হয়ে যায়, দিলের বাগান এক নির্মূল হয়ে যায়, কোন নূরের ফুল আর সেখানে বাকি থাকে না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন, একবার যদি মানুষ ভিন্নারের প্রতি কুদৃষ্টি করে যার সঙ্গে পর্দা ফরজ, অথবা কোন মানুষের সুন্দর ছেলে পেলে, তো যাদের এমনটা বয়স যে নারীদের মতো চেহারা আকর্ষণীয়, সেই ছেলেদের প্রতিও যদি কেউ লোলুপ দৃষ্টি করে তো এই উভয় কুদৃষ্টির কারণে অন্তর যা কিছু নূর ছিল এই পর্যন্ত কামাই করা সবটা একসঙ্গে বরবাদ হয়ে যায়। থানবীর কিতাব বাসায়ের হাকিম উলুম্মতের মধ্যেই এটা দেখছিলাম আমি, বড় কঠিন মহামলা। তো আমি ভাবলাম যে এটার কারণ কি, ব্যাপার কি, হযরত বললেন কোত্থেকে এই কথা। পরে কানজুল উম্মালের এই হাদিসে কুদসি দেখলাম যে আল্লাহ পাক বলে ইন্নান নাজরা সাহমুন মিন সিহাম ইবলিস মাসমুমুন, যে নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। মান তারাকাহা মাখাফাতি আবদালতু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, এই বিষাক্ত তীর এই কুদৃষ্টি এটাকে যে বর্জন করে তো তার অন্তরে এসা ঈমান দান করি যেটা তার অন্তরকে ঈমানকে সকল নেক আমলকে ইবাদতকে জিকিরকে মধুময় বানায় দেয়। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। তান্নজরু সামুন মিন সিয়াম ইবলিস মাসমু, ইবলিসের বিষাক্ত তীর এটা। আর বিষাক্ত তীর যদি কোন মানুষের গায়ে পড়ে তাহলে সর্ব অঙ্গে বিষে ধরে, সর্ব অঙ্গে বিষে ধরে। তো ওখানে হাদিস শরীফে আছে দিল নূরওয়ালা তো সর্ব অঙ্গ নূরওয়ালা, দিল শুদ্ধ সর্ব অঙ্গ শুদ্ধ, দিল পবিত্র সর্ব অঙ্গ পবিত্র। তার এখানে যদি কুদৃষ্টির কারণে বিষে ধরে, পয়লা বিষে ধরবে তো অন্তরকে, অন্তর বিষাক্ত, অন্তরের বিষ এটা বিষায়িত করে তুলবে সর্ব অঙ্গকে, সর্ব অঙ্গ সেই বিষ গিয়ে আক্রান্ত হবে। তো সর্ব অঙ্গই নূর থেকে খালি হয়ে যাবে, অন্তর নূর থেকে খালি হবে, সর্ব অঙ্গ নূর থেকে খালি হয়ে যাবে, কিছু নূর নেই, সব নূর খতম হয়ে গেল। এজন্য গুনাহ থেকে বাঁচা জরুরি, এজন্য নজর হেফাজত জরুরি, এজন্য বেপর্দা থেকে নিজেকে দূরে রাখা জরুরি। অনেকে জীবন শেষ আমল করতে করতে এখনো ভাবির সঙ্গে পর্দা নাই, খালাতো বোন মামাতো বোন ফুয়াতো বোনের সঙ্গে চাচাতো বোনের সঙ্গে পর্দা নাই, হ্যাঁ না, মনে করে যে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে কি, এ তো ঠিক নাই। বলা যায় ঠিক আছে কি, ঠিক আছে ঠিক নাই, তো ঠিক নাই এটা ঠিক আছে কি, মনে করে আস্তে আস্তে ঠিক করবো, আস্তে আস্তে ঠিক করার বিষয় তো না এটা, এটা এখন নগদ ঠিক করার বিষয়, হ্যাঁ না, নগদ ঠিক করলে ফের ঈমান ঈমানের নূর গদগদ হয়ে যাবে। চলো থেকে বাঁচার জন্য পণ করা চাই যে আমি গুনাহ করব না ইনশাআল্লাহ, অবশ্যই দূরে থাক, হিম্মত করা, ফেরার উপর অটল থাকা, পণ করা। একজন এক হাদিস সাহেব আমার শেখ রহমতুল্লাহকে বলছিলেন যে হজি গুনাহ করার তো এরাদা নেই, গুনাহ করার এরাদা নেই, ইচ্ছা নেই। হজরত বলছেন যে এটা যথেষ্ট না, গুনাহ করার এরাদা নাই এরপরও গুনাহ হয়ে যাবে, কারণ আসল আরেকটা কাজ বাকি রয়েছে, সেটি হল গুনাহ না করার পাক্কা এরাদা জরুরি, গুনাহ না করার পাক্কা এরাদা জরুরি। পণ করো গুনাহ করব না, না করার পাক্কা এরাদা, করার এরাদা নাই, কিন্তু যে কোনো মুহূর্তে এরাদা হয়ে যেতে পারে। গুনাহ করার এরাদা নাই, ইচ্ছা নাই, যে কোনো মুহূর্তে ইচ্ছা হয়ে যাবে, তখন তো অ্যাক্সিডেন্ট ঘটবে। এই জন্য আসল কাজ হচ্ছে না করার দৃঢ় সংকল্প, না করার জন্য পণ করা, গুনাহ করব না ইনশাআল্লাহ। এইটাই যখন প্ল্যান, পরিকল্পনা, লক্ষ্য, তো ফের এটার উপরে নজর থাকবে। যা আমার তো প্ল্যানই হলো, পণই হলো, পরিকল্পনাই হলো করব না, তো করব না আর উপর থাকি। শুনতেছো ভাইরা কেসা আজিব মামলা? আচ্ছা, তো মজলিস হলো, মজলিসের পরে ওই হাজির সাহেব হজরতের মজলিসতে যখন চলে যান, তো হজরতওয়ালা রহমতুল্লাহ তখন বললেন যে হাজির সাহেব তুমি ফের আসবে তো? বলছেন আনে কা পাক্কা, না আনে কা ইরাদা নেই হে, আনে কা পাক্কা ইরাদা হে, না আনে কা ইরাদা নেই হে, আনে কা পাক্কা ইরাদা হে। হযরত ওয়ালা বললেন ভাই তুমি আবার ওয়াজ বুঝে ফেলছো, আজীব না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালাদের সঙ্গে থাকার কারণে এমন গভীর বিষয়াদি নসিব হয় ইমানের পথে, যে এক হাতটা কথাই মানুষের জীবনকে কামিয়াব করে দেয়, সফল কাম করে দেয়। হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি এক খাদেম ছিলেন, যিনি ডিগ্রি পাস, আবার দারুল দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস পড়ছেন, আলেম, সদস্য হুজুরের খাদেম। উনি হাঁটতেন যে রাস্তায় সবসময় নজর নিচ্ছে হযরত মাওলানা ফজলুর রহমান সাহেব রহমতুল্লাহ। একদিন বয়ানের মধ্যে বললেন যে সদস্য হুজুর মানে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলছিলেন যে, বললাম যে হযরত জি নজর বাঁচাতে কষ্ট হয়। বললেন যে কষ্ট তো হবে, এক কাজ করো তো সহজ লাগবে। কি সেটা? যখনই জমিনে হাঁটবা জমিনের উপর নজর রাখবা আর ভাববা এই যে ঘাস ঘাস, এই দুর্বা ঘাস, এই লতা পাতা মাটি, আল্লাহ পাকের কত কুদরত, কিভাবে আল্লাহ তাআলা এই মাটি বিছায় রাখছেন, আমরা হাঁটতে সহজ করে দিছেন। যদি এমন হতো যে একটু পরপর অনেক গর্ত, গভীর গভীর গর্ত, বা একটু পরপরই বড় উঁচু উঁচু টিলা, তা আমরা হাঁটতাম কেমনে? আল্লাহ পাক জমিনকে হাঁটার মতো বানায় দিছেন নিজ কুদরতে। আল্লাহ পাকের কুদরত দেখো, আর এই যে লতা পাতা ঘাস, এগুলি আল্লাহ পাকের কুদরত, এগুলি আল্লাহর বানানো, এগুলি দেখতে দেখতে হাঁটো। বাবা যা আর দেখব কি, এইটাই দেখি বস। তো তিনি বলেন যে তখন থেকে এটা শুরু করলাম, নজর হেফাজত সহজ হয়ে গেছে, এক কথা দিয়ে কাজ হয়ে গেছে, তাই না? আমি দেখছি যে করাচিতে আমার শেখ রহমুল্লার এক ইংরেজি শিক্ষিত মুরিদ, যিনি বড় মাপের ব্যবসায়ী, করাচি থেকে কানাডার সঙ্গে তিনি ব্যবসা করেন, তো কানাডা গেছেন, কত দূরে সেই দেশ কি জানে, কয়েকদিন লাগছে আসতে যাইতে। তো এতদিন পরে তো আমার মনে নেই কতদিনের কথা বলছিলেন, 10-12 দিন এরকম সময় আসা যাওয়াতে ওনার লাগছে। তো হযরতের সঙ্গে উনি হাঁটতেছেন, হযরত পায়চারি করতেছেন খানকার সম্মুখের চত্বরে। তো উনি আস্তে আস্তে বলতেছিলেন যে হযরত জি আলহামদুলিল্লাহ কানাডা গেলাম, আসলাম 10-12টা দিন, এত কঠিন কাফেরদের দেশ, মানে খ্রিস্টানদের দেশ, এত বেশি মারাত্মক উলঙ্গপনা, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার সোহবতের বরকতে, দোয়ার বরকতে এই সুদীর্ঘ পথে, সুদীর্ঘ সময়ে একবারের জন্য কুদৃষ্টি হয়নি। শুনতেছেন ভাইরা কেসা আজিব মামলা? হ্যাঁ, ওনার নাম হল ইকবাল আব্দুল শাকুর সাহেব, আছেন এখনো মাশাআল্লাহ, হযরতওয়ালার খলিফাও ইংরেজি শিক্ষিত ব্যবসায়ী, একজন ব্যবসায়ীর আমল এরকম। অথচ বহু লোক দেখা গেছে হজ করতে যায় আর যাওয়ার পথে বা আসার পথে ওই বিমান বালাদের সঙ্গে কথা বলে, এই কি জানি বলে ওদেরকে, এইটা দেন সেটা দেন, ইংরেজিতে কি জানি বলে, যে আমার দিকে খেয়াল করেন কি, সেটা আসছে ইংরেজি, হ্যাঁ কি তুমি বলো কি এটা শব্দ, এটা আমি ভালো করে বুঝি না কারণ বলি, আবার বলো এক্সকিউজ মি, এটার অর্থ কি, আপনার দৃষ্টি আকর্ষণ করছি নাকি, না এটা বলতে চায় না, তুই ইংরেজি পড়ছে কি অর্থ, এক্সকিউজ মি অ্যাটেনশন প্লিজ, ঠিক আছে ওনার অর্থ অ্যাটেনশন, থ্যাংক ইউ, অ্যাটেনশন প্লিজ, এক্সকিউজ মি মানে অ্যাটেনশন প্লিজ, এই তর্জমা মনে হয় ভালো, নেতা মানুষ তো বড় সুন্দর অনুবাদ করছেন, অ্যাটেনশন প্লিজ, এইসব বলে হজ করে আসছে তো অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশনে নতুন টেনশন সৃষ্টি হয়ে যায়, এমন অ্যাটেনশন প্লিজ হয় যে নতুন টেনশন সৃষ্টি হয়, যে টেনশনে হজের তমাম অ্যাটেনশনকে মিসমার করে দেয়, হজ থেকে প্রাপ্ত নূরানি অ্যাটেনশন এই টেনশনের কারণে সব মিসমার হয়ে যায়, খতম হয়ে যায়, এক কাপ চা কফির জন্য মানুষ সবকিছু শেষ করে দিয়ে আসে। এজন্য দিলকে দিল বানানো চাই, গড়া চাই, হ্যাঁ মুজাহাদার অভ্যাস তৈরি করা চাই, কষ্ট তো হবে, অনেকে বলো যে হ্যাঁ ওদিকে খালি মন যায়, হ্যাঁ তো মন তো বানাইছেনি আল্লাহ, এরকম যাবে এদিক সেদিক, তুমি না গেলে হয় সেদিক, মন যেদিকে যায় যাক, তুমি না যাও সাথে, বস কত মনের গতি সেদিকে, কিন্তু তোমার গতি আল্লাহ পাকের দিকে, মন সেদিক গেলে তুমি নারাজ যে আমি এই কথার উপর রাজি নেই, তার প্রমাণ পেশ করো যে দেখবা না, ছুইবা না, কাছে যাইবা না, সাড়া দিবা না, বস হয়ে গেল, তুমি সেদিক নাই প্রমাণিত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। দেখা হয়েছে তোমার ফ্রেন্ডের সঙ্গে, তোমার ফ্রেন্ডকে বকা দিয়েছিলাম বলে নে, কোথায় দেখা হয়েছে, একদম ধরছিলাম যে বলে যে আমি একটু দূরে যাব, তো কোথায় বলে যে ঠিকানা বলছে শান্তিনগর, এত কাছে এটা একটা দূর হলো, পরে খুব তোমার বন্ধু হিসাবে ঠিক মতো কিছু মেডিসিন টাইপের বকা দিছিলাম, পরে তুমি ফোনে আলাপ করে শোয়ার আগে তোমাদের তোমাকে নাকি মেডিসিন যুক্ত কিছু বকা দিছিল, সেটা কি, চলো, হ্যাঁ না অনেকদিন পর্যন্ত এই লোকের মনে থাকবে যে ভাই আচ্ছা মুসিবতে পড়ছিলাম কিনা, রিমান্ডে গিয়েও এত বিপদে পড়ে কিনা, কারণ ভদ্রলোকের রিমান্ড এটাই, তাই না,
চিরণী হে
আছে এক ফকির, চাহে ভিক্ষা তোমার শানে, প্রেম চিরনিবিড়, চাহে ভিক্ষা তোমার শানে, প্রেম চিরনিবিড়, চাহে ভিক্ষা তোমার শানে, প্রেম চিরনিবিড়। হে দয়াময় দুয়ার পারে হালছে এক ফকির, চাহে
ওই যে ওই লোকের এটা তোমার মোবাইলে পাঠিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, বুঝল না, শিখে নিল না কেন? কোন
عرض کر رہا ہوں اشرف المدارس کراچی سے، اس دفعہ حج پر حاضری ہوئی تھی لیکن مصروفیت رہی اور نمازوں کی پانچوں نمازوں کی ذمہ داری اور کچھ دین کی بات سنانے کی بھی ذمہ داری تھی، اس لیے حاضر نہ ہو سکا آپ کے پاس. حرم شریف بھی رات کو حاضر ہوتا تھا، انشاءاللہ زندگی رہی تو آئندہ ملاقات کروں گا، زیارت کے لیے حاضر ہوں گا انشاءاللہ تعالیٰ. دعاؤں کی گزارش. السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ.
مفتی ارشاد سے এখন এইবার তিরমিজি সবক আসছে, এটার মধ্যে আরেকটার মধ্যে দিন ভালো একটা এই যে এলাহাবাদ ইন্ডিয়ার এক বুজুর্গ মানুষ, বহুত আল্লাহ আল্লাহ, শাহরদুর রহমুল্লাহর খলিফা, নিজের কবিতা উনি পড়ছেন, আল্লাহর মহব্বত বহুত সুন্দর, হজরতওয়ালা করাচি রহমুল্লাহর মজলিসে পড়ছিলেন এটা. হ্যাঁ
Stop.
ایک پتھر جہاں پہ آب و ہوا نہیں. واہ واہ. کارو جار کسے جائے ہو ہے نا جی انہیں بولیں جی ہایا سرم کاکے بولے ہایا سرم ارتھ تو ہمیں ایکٹائی بوجھی جا اللہ بندگی جی کرے نا تر مدد کو ہایا سرم بولتے کسی نہیں ہایا سرم ارتھ کی ہایا سرم ارتھ ہمیں تو یہ بوجھی جا اللہ بندگی کرے نا تر بھیتر ہایا سرم کسی نہیں کی ارتھ چل اللہ مرضی بھیترے اللہ باگر مرضی تے نیجر مرضی کے فنا کرے دیوا اللہ اچھار مدھے نیجر اچھا کے بلین کرے دیوار مدھے شانتی ہاں کہنی پیتی بھیتے جائی گھوٹ بے اللہ باگر اچھا تے ہی گھوٹ بے تا ہمیں آمار اچھا چلے لابٹا گیتا ہوئے کام ہوگا ہمیں کہ اللہ اچھا سنگے لڑائی کرتے پر ہو تیلے آمار جنہوں آرام آرامیر پوت ہو لو جے ہمیں آمار مرزی اللہ مرزیر ادھین کرے دی ہمیں آرام تھا واہ سبحان اللہ جے آرامیر پوت ہو لو نیدر مرزی کے اللہ مرزیر ادھین کرے دروا اللہ مرزی تے بلین کرے دروا سبحان اللہ
Shut up.
আল্লাহ পাকের মহব্বতের রাস্তায়, আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করতে হবে। যদি কেউ আল্লাহ পাকের রাস্তায় কষ্ট করতে গিয়ে বলে উফ, তাহলে বোঝা গেল আল্লাহর জন্য তার মহব্বত এটা পাকা না, এখনো সে কাছে। যে আল্লাহর আল্লাহর জন্য কষ্ট আর তুমি উফ বললা, মানে উফ বলা, উফ বলার জায়গা না, বা সেখানে কষ্টকে মধুর চেয়ে মিঠা মনে করাচ্ছে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু গোলাম আমির ইবনে ফুহেরা রাজিয়াল্লাহু তাআলা আনহুর উপর কাফেরদের তীর লাগলো, তিনি শহীদ হয়ে যাচ্ছেন, ওই মুহূর্তে বলতেছেন ফুজতু রব্বিল কাবা, কাবার রব্বের কসম করে বললাম আমি কামিয়াব হয়ে গেছি, তিনি শহীদ হয়ে গেছেন। এখানে উফ কোথায়? আজীব মামলা না। হ্যাঁ, মহিলা সাহাবি রাস্তায় দাঁড়ায় অপেক্ষা করতেছেন, উহুদের যুদ্ধের থেকে যারা আসতেছেন, একজনে একজনকে জিজ্ঞেস করলেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খবর কি? তিনি বললেন যে তোমার তো স্বামী, তোমার ভাই, তোমার সন্তান সব শহীদ হয়ে গেছেন। তিনি বললেন যে, মহিলা বললেন যে আমি তো কি জিজ্ঞেস করি, তুমি কি উত্তর দাও? তো আবার একজন আসছে, তারও জিজ্ঞেস করছেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের খবর কি, নিজের সন্তানদের খবর নেন নাই। তো তিনিও বলছেন যে রসুল্লাহ তোমার স্বামী, ভাই, সন্তান সব শহীদ হয়ে গেছে। তিনি খুব ব্যথিত হলেন যে যেই খবরের জন্য আমি ব্যাকুল, সেই খবর সেই সংবাদ তো কেউ বলে না। একটু পরেই দেখা গেল যে ওই যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আসতেছেন, তো সেই মানতেছেন, তো তার জন্যই তিনি অস্থির ছিলেন তিনি আছেন কিনা। তো ফের ওই মহিলা সাহাবি বললেন যে কুল্লু মুসিবতিন বাদাকা জালালুন ইয়া রসুল্লাহ, হে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম, সন্তান হারাইলাম, স্বামী হারাইলাম, ভাই হারাইলাম, এটা মুসিবতই মনে হয় না আপনাকে এক নজরে দেখার পরে, আপনাকে পাওয়ার পরে আর কোন মুসিবত মুসিবত মনে হয় না, সব সহজ হয়ে গেছে। কুল্লু মুসিবতিন বাদাকা জালালু ইয়া রাসূলুল্লাহ, কাসা মামলা। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতের রাস্তা এমন, এখানে মুসিবত মিঠা হয়ে যায়, মুসিবত মধুময় হয়ে যায়। হ্যাঁ, আজিব শান। হ্যাঁ, আরে ভাই কোথায় চলে গেছে? আরো আগে বলো। হ্যাঁ ঠিক আছে, চলো। সৌবতে বলে দোয়া কখন কবুল হয়? করাচির মজলিসে তো পুরা মাজমে এখন তুফান হয়ে যেত, তোমরা তো মনে হয় গোরস্তানের মুর্দা দল সব। এখানে মানুষের তবিয়ত এতটা নিচু যে একবারে আফসোস লাগে, ভূতের মতো বসে আছে সব, গালগোল ফুলে মন চায় যে দুই দুইটা এক একটার লাগাই দিই জঙ্গলি কতগুলি। চলো পাকা জঙ্গল জঙ্গলি বাঙালি হচ্ছে দেখো, সে না তোমার চোখে পানি আছে দোয়ার মধ্যে, না অন্তরে তোমার বেকুলতা আছে আল্লাহ পাকের সামনে, না আল্লাহ পাকের সামনে তোমার দিলি হাজির আছে, তুমি দোয়া করতেছো দোয়ার চোটে আল্লাহ পাকের রহমতে তুফান যদি না পয়দা হয়ে যায় তা তোমার দোয়া দোয়াই না। তোমার দোয়ার চোটে যদি আল্লাহ পাকের রহমতের ঝড় তুফান না শুরু হয়ে যায় তোমার দোয়া দোয়াই না। কি দোয়া করতেছো তুমি? না তোমার চোখে পানি আছে, না তোমার বুকে বেকুলতা আছে, না দিল আল্লাহ পাকের সামনে হাজির আছে, কিসের দোয়া করো তুমি? দোয়ার ছোটে যদি আল্লাহ পাকের রহমতের ঝড় তুফান না শুরু হয়ে যায় তোমার দোয়া দোয়াই না। ফের শোনাও, ওয়াহ বস কোথায় ছিলেন? চুপচাপ বসে রয়েছো এখানে মাস্টার কোথায়? আর ডাকলে কি মনে করছে পেয়ার করবে? শোনাও কি করে ওর নাম কি?
আনি সুনা দিন হুয়া খাতা
ওনার যিনি কবিতা যিনি লিখছেন তার নাম হল আনিস ইলাবানি, বলেন যে আমি এদিকে আমার গুনাহের জন্য শর্মিন্দা হলাম, এই দৃশ্য দেখার পরই হঠাৎ গায়েব থেকে রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাকে বলা হলো যে আমার বন্দা কোনো টেনশন করিস না, তুই তুই কোনো গুনাই করিস নি, তোর কোনো গুনাই নেই, তুই কোনো গুনাই করিস নি। ওয়াহ কবিতা কি হাদিস শরীফের যেটা ভাষ্য যে বন্দা যখন তওবা করে মাফ চায় না সব গুনাহ আল্লাহ মুহূর্তে স্ট্যান্ড করে তাকে বেগুনা বানায় দেন, সেটাকে কি চমৎকার ভঙ্গিতে বর্ণনা করছেন কবিতার ভাষ্য। আনিস নাদিম হুয়া খাতাপে গায়েব সে এক নিদা ইয়ে আই, এ মেরে বন্দে না হুজন কর আব খতা ইয়ে তেরি খতা নেহি, যে আমি গুনার জন্য শর্মিন্দা হলাম তো অদৃশ্য জগৎ থেকে আওয়াজ আসলো যে আমার বন্দা তুই টেনশন করিস না, তোর কোন গুনাই নেই, তুই কোন গুনাই করিস নি। তওবা এবং ক্ষমা চাওয়ার এত বড় মর্যাদা আল্লাহ পাক নেই, এজন্য বাস আল্লাহ তাআলার ফরজ ওয়াজিব হুকুমগুলো পালন করি, সুন্নত মোতাবেক আমল করি, গুনাহ থেকে বাঁচি, গুনাহ থেকে বাঁচি, জুলুম থেকে বাঁচি, কারো হক নষ্ট করার থেকে বাঁচি, এবং আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠি বসি সম্পর্ক রাখি। অনেক মানুষ আছে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসাকে কোনো বিষয় মনে করে না, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কোরআন সুন্নার ব্যাপক ইলমের সাগর অর্জনের পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট গিয়ে বসে থাকতেন। কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন জিনিস এই পৃথিবীতে আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি দামি, আন নাজরু ইলাইক, এক এক নজর আপনাকে দেখা, আল জুলুস বাইনা ইয়াদাইক, একটুখানি আপনার সামনে বসে থাকা, ও ইনফাক মালি আলাইক, এবং আমার ধন সম্পদ আপনার জন্য খরচ করতে পারা, এই তিন জিনিস আমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয়। এই তিন জিনিস যদি আজকেও এই উম্মতের লোকদের মধ্যে জিন্দা হয়ে যায় যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠবে বসবে মহব্বত করবে, আর এই রঙের মহব্বত দিন জিন্দা হবে, আর নজর ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক ওয়া ইনফাক মালি আলাইক, যে আল্লাহ ওয়ালাদের খাওয়ার জন্য না দিন জিন্দা হওয়ার জন্য পয়সা খরচ করবে, সোহবত উঠাবে মহব্বত করবে, আর সে নিজের জিন্দগি এর দ্বারাই বনতে থাকবে গড়তে থাকবে, আর সঙ্গে মাল খরচ করবে তো আল্লাহর দিন জিন্দা হওয়ার জন্য, ইনশাআল্লাহ তাআলা ফের দিন খুব জিন্দা হবে। ওয়া ইনফাক মাল আলাইক নাম্বার জরুরি, কিন্তু এটা তখন হয় যখন খুব মহব্বত পয়দা হয়, মহব্বতে পিছনে থাকলে পয়সা খরচও পিছনে থাকে, মহব্বত খুব পয়দা হলে খুব আল্লাহর দিনের জন্য পয়সা খরচের তৌফিক নসিব হয়, তাই না? তোমার বাড়ি কোথায়? নীলফামারি? দাঁড়াও আমি পয়সা পয়সা হ্যাঁ হজরত করতেছে, কি নাম তোমার? আজই কুর্তা বানাইছে, একদিকে কালা আরেকদিকে লাল, পুরো আজীব তৈরি। হ্যাঁ ইংরেজি শিক্ষিত হলে কত রকমের সুযোগ সুবিধা, এই কুর্তা যদি কোনো তালবেলে বা মাদ্রাসার সাইকেল দিস বা খতিব সাহেব বানায়, মানুষ এইরকম কুর্তা একটা গায়ে দিয়ে যদি খোদবা দিতে দাঁড়ায় মানুষ কি খোদবা শুনবে, সব উঠে দৌড়ে পালায় যে ভাই কোথাকার খতিব নিয়ে আসছে জালেমটা কি জানে। তোমাদের আজীব সুবিধা যে তোমরা যাই করো এটা ঠিক ঠিক মনে হয়। কি পড়াশোনা করছ? আচ্ছা ডিগ্রি না, কি নাম তোমার? জাহিদ। নীলফামারী না?
সৈয়দপুরে বাড়ি, নীলফামারী জেলা আর সৈয়দপুর থানায় বাড়ি।
তোমার বাবা কি করে?
রেলে চাকরি করত।
জেলে?
রেলে।
রেলে জেলে চাকরি করলো সমস্যা নেই। আচ্ছা তো কদিন থাকবে এখানে? ছ মাস। মাস? হ্যাঁ আল্লাহ কবুল। মাস আল্লাহ যাই লুঙ্গি তো খুব পড়ছে মশাই, লুঙ্গি একটা এমন পড়ছে যে রাগাও নাই গোড়াও নাই, লুঙ্গি পড়ার অভ্যাস তো নাই জালেমের। পাজামা পুজামা বানাও নাই? আচ্ছা কয় ভাই তোমরা?
আমরা তিন ভাই।
তুমি কয় নম্বরে পড়ছো?
আমি সবার ছোট।
ঠিক আছে ঠিক আছে। সিদ্দিক তোমার কি? তুমি আরে ভাই কি হয়েছো, ক্যাডার হয়েছো কিনা?
লিখিত পরীক্ষা যেটা হয়েছিল বড় পরীক্ষা না, এটা পাশ করছি এখন, কিন্তু মৌখিক আর এক দেড় মাস করলে পাবো, এটা পাশ করলে
ক্যাডার। সেটা কি ক্যাডার হবে তখন? আরে কি ক্যাডার সেটা? বিসিএস ক্যাডার। বিসিএস পাশ করছে পরে কি হইতে দিস ওখানে?
প্রথম পছন্দ দিছি
এএসপি।
তারপরে দ্বিতীয় পছন্দ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব।
দুইটা দিতে হয় না, তিনটা?
নয়টা।
তো আর এটা দেওয়া নাই কেন?
সরকারি কমিশনার
আর নয়টার মধ্যে কি কি দিছে বলো? স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া নাকি জন্য
সর্বশেষ দেওয়া লাগে,
স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেও নাই সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহু জরুরি, আমার সঙ্গে পরামর্শ করো না তুমি এরকম। সচিব আমাদের কয়েকজন যদি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তুমি এটা বিশাল কাজ। তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়, অন্তত কয়েকটা যদি আমাদের সম্পর্ক ভালো থাকে দিনের কাজের সহযোগিতা হবে এসপিও। ঠিক আছে এএসপি ঠিক আছে। তোমার দেখলেও এমনি এসপি এসপি টাইপেরই মনে হয় তাই না? ও রুমাল বাঁধছে তারপরও এসপি মনে হয়, না বাঁধলে তো কি লাগতো তো কি জানে। হাজির সবে আপনি কেমন আছেন? আপনি আসেন না, খোঁজ খবর নেন না?
আচ্ছা ওরা তো দেখাই করে না শাহাদত এবং তামিম।